বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অধিবেশনে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হল সপ্তম দফার ভোটের প্রথম দফার ভোট গ্রহণ রাজ্যের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার কেন্দ্রে।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ ব্রিটেনের পুলিশ উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে গ্রেপ্তার করেছে। ৭ বছরেরও বেশি সময় ধরে চলে আসা আইনি নাটকের এটি হচ্ছে সর্বসাম্প্রতিক পদক্ষেপ। মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয় যে আদালতে আত্মসমর্পণ করতে ব্যর্থ হবার জন্যে ২০১২ সালের জুন মাসে জারি করা এক গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে দূতাবাসে আটক করা হয়। পুলিশ বলছে যে ইকুয়েডরের সরকার আসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করার সিদ্ধান্তের পর ইকুয়েডরের রাষ্ট্রদূত ব্রিটিশ পুলিশকে দূতাবাসে আসতে বলেন। গতকালই ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো এক ভিডিও বিবৃতিতে তাঁর দেশের অবস্থান ব্যাখ্যা করে বলেন তাঁর আচরণ সীমা লঙ্ঘন করে গেছে। আসাঞ্জ দূতাবাসে থাকার সময় একের পর এক নিয়ম লঙ্ঘন করেছেন বলে তিনি অভিযোগ করেন। এইসব নিয়ম লঙ্ঘনের মধ্যে ছিল বৈদ্যুতিন যন্ত্রপাতি বানানো, সুরক্ষা ক্যামেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, প্রহরীদের সঙ্গে খারাপ আচরণ করা এবং কোনো রকম অনুমতি ছাড়া দূতাবাসের গোপন নথিপত্র দেখা। ইকুয়েডরের প্রেসিডেন্ট আরও বলেন যে মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রেখে তাঁর সরকার ব্রিটেনকে অনুরোধ করেছে যে আসাঞ্জকে যেন বিচারের জন্য অন্য কোনো দেশে পাঠানো না হয় এবং ব্রিটেন নিয়ম মতো লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করেছে। আসাঞ্জ যৌন হয়রানির অভিযোগে সুইডেনে বিচারের সম্মুখীন হওয়া এড়ানোর জন্য ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। সুইডেন পরে এই বিষয় তদন্ত বাতিল করে দেয়, কিন্তু এই আশঙ্কায় দূতাবাসের ভেতরেই তিনি থেকে যান যে যুক্তরাষ্ট্র সরকারের গোপন নথিপত্র উইকিলিক্সে প্রকাশের ব্যাপারে ব্রিটেন তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে পারে। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সেখানকার সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করেছে। তাঁর ৩০ বছরব্যাপী স্বৈরশাসনের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলে আসা বিক্ষোভের মুখে তাঁকে অপসারণ করা হল। জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী আওয়াদ মোহাম্মদ আহমেদ ইবনে আউফ বলেন যে প্রেসিডেন্ট আল বশিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি নিরাপদ জায়গায় রয়েছেন। তিনি বলেন সামরিক বাহিনী জরুরি অবস্থা জারি করেছে এবং সরকার পরিচালনার লক্ষ্যে ২ বছরের জন্য একটি পরিষদ গঠন করেছে। তিনি আরও বলেন যে সকল রাজ্য ও স্থানীয় সরকার বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এর আগে ভয়েস অফ আমেরিকাকে সুদানের সামরিক সূত্রগুলো জানিয়েছে যে ৭৫ বছর বয়সী আল বশিরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সূত্রটি বলছে যে সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতারা একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্টের এই ক্ষমতাচ্যুতি উদযাপনের জন্য হাজার হাজার লোক রাজধানী খার্তুমে রাস্তায় নেমে আসে। তারা নেচে নেচে বশির বিরোধী স্লোগান দেয়। রাষ্ট্রীয় মাধ্যম জানাচ্ছে সুদানের শক্তিশালী জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ বলেছে তারা গোটা দেশে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী জেলার সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র এই নির্দেশের কথা জানিয়ে বলেছেন, নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোনাগাজীতে যে মাদ্রাসায় নুসরাত পড়তেন সেই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যৌন লালসার শিকার হয়ে এর প্রতিবাদ করায় অধ্যক্ষের লেলিয়ে দেয়া দুর্বৃত্তরা গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে তিনি মারা যান। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন এবং নারী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাসমূহ। তারা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এ বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ভারতে আগামী সরকার কারা গঠন করবেন সেটা বাছাইয়ের জন্য দেশের বিভিন্ন স্থানে ভোটদাতারা ভোট দিয়েছেন। এই সংসদ নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির জন্য গণভোট বলে মনে করা হচ্ছে। ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে এই নির্বাচনে বিজেপি সর্বাধিক ভোট পাবে, তবে 2014 সালের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। মোদীর প্রধান প্রতিপক্ষ হচ্ছেন বিরোধী কংগ্রেস পার্টির প্রধান রাহুল গান্ধী, যার সমর্থন বৃদ্ধি পাবার প্রধান কারণ দারিদ্র মোকাবিলার জন্য তাঁর প্রতিশ্রুতি। ভারতের 90 কোটি ভোটদাতাদের মধ্যে আজ 14 কোটি লোক ভোট দিচ্ছেন, আর ভোট অনুষ্ঠিত হচ্ছে 543টি সংসদ আসনের মধ্যে 90টি আসনের জন্য। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ইডিএম মেশিনে ত্রুটি ও সংঘর্ষ সহ নানান ঘটনা ঘটেছে, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন নিয়ে নানান জল্পনার অবসান শেষে আজ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হল সপ্তম দফার ভোটের প্রথম দফার ভোট গ্রহণ। রাজ্যের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার কেন্দ্রে দিনের শুরুতেই ইভিএম যন্ত্র খারাপ সহ নানান অভিযোগ।
মেশিন যখনই অন করছি মেশিন ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কখনো ব্যালট ইউনিট ডিস্টার্ব দেখাচ্ছে, কখনো ভিভিপ্যাট ডিস্টার্ব দেখাচ্ছে।
ভোটে কারচুপি কিংবা বিরোধী পক্ষের এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এসবের মধ্যেই সম্পন্ন হল আজকের ভোট গ্রহণ পর্ব।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন দত্ত তাকে লক্ষ্য করে বোম ছুড়েছিল, তারপরেই আমাদের অতুল দাস, আমাদের মাথাভাঙা পচাগড়ের প্রধান, তাকে মারাত্মকভাবে আহত করেছিল।
পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের নির্বাচনের এই প্রথম দিন সম্পর্কে আরও খবর পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
কোচবিহারে 11 জন প্রার্থী আর 18,000 ভোটদাতা। এদিকে অপেক্ষাকৃত ছোট এলাকা আলিপুরদুয়ারে প্রার্থী ছিলেন 7 জন, ভোটার সংখ্যা 16,500, কিন্তু নির্বাচন কমিশনকে এখানে নির্বিঘ্নে ভোট করাতে গিয়ে একটা অদ্ভুত সমস্যায় পড়তে হয়েছে। আইনশৃঙ্খলা নয়, দুষ্কৃতীদের তাণ্ডব নয়, জঙ্গল লাগোয়া এলাকায় বন্য জীবজন্তুর আক্রমণ থেকে ভোটকর্মী আর ভোটদাতাদের বাঁচিয়ে ভালোয় ভালোয় ভোট পর্ব শেষ করা। কারণ আলিপুরদুয়ারের অনেকটা জুড়েই ঘন জঙ্গল, হাতি, চিতাবাঘ, বাইসন কি নেই সেখানে, তাদের ঠেকানো বা তাড়ানো পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর কম্ম নয়, সেই কাজে সাহায্য করেছেন বনরক্ষীরা। এবছরের গোড়ায় বাঁকুড়া পুরুলিয়ার বনাঞ্চলে বুনো হাতির দল বেরোনোর ফলে যাতে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে অসুবিধে না হয় তার জন্য বন দপ্তর পাহারার ব্যবস্থা করেছিল। এখানেও অনেকটা সেইভাবে বনকর্মীরা বুথের আশপাশে পাহারা দিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ওয়াশিংটনের প্রভাবশালী পলিটিকো ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ম্যাজিক ম্যান, কিন্তু তাঁর উচিত মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ না করা। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তার ভাষায় যুক্তরাষ্ট্রের অভিবাসীর সংখ্যা সীমিত করার ইচ্ছা ত্যাগ করা উচিত, কারণ অভিবাসী সম্প্রদায়ের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে যুক্তরাষ্ট্র, তাই ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও নীতি অনুসরণ করে চলতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মহান, এটা হলো সব শ্রেণীর নির্যাতিত মানুষের স্থান। সাক্ষাৎকারের এক পর্যায়ে মোমেন বলেন, আপনি ট্রাম্পকে পছন্দ করেন আর নাই করেন, তিনি নির্বাচনে জয়ী হয়েছেন, এখন পর্যন্ত তার রয়েছে বিপুল জনসমর্থন, তিনি একজন ম্যাজিক ম্যান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাকে বিপুল পরিমাণ সহায়তা দেওয়ায় ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানের মিয়ানমারের উপর চাপ বাড়ানোর তাগিদ দেন ডক্টর মোমেন। পলিটিকো ম্যাগাজিনকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আরও অনেক কিছু করতে পারে, চীনের সঙ্গেও এ নিয়ে দুতিয়ালি করার সুযোগ রয়েছে, যাতে করে চীন জাতিসংঘে একটি ইতিবাচক ভূমিকা রাখে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজ এ বিষয়ে একমত হয়েছেন যে ব্রিটেনকে এই আঞ্চলিক অর্থনৈতিক জোট থেকে বেরিয়ে আসবার জন্য 31 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হবে। এই সর্বসাম্প্রতিক সময় বৃদ্ধি ঘটল যখন ব্রিটিশ নেতারা কীভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে হবে সে ব্যাপারে সম্মত হতে ব্যর্থ হন। 29 মার্চ ছিল ওই জোট থেকে বেরিয়ে আসবার প্রথম তারিখ, পরের শুক্রবার বেরিয়ে আসবার আরেকটি তারিখও ঠিক করা হয়েছিল। এই পদক্ষেপের কারণে অন্তত এখনকার মতো কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের সঙ্গে এক বৈঠক করছেন। উভয় দেশের আলোচনার মূল বিষয়টি হচ্ছে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। ভারতে নির্বাচনের প্রথম দফার ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে, এ নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে। দেশের 91টি লোকসভা কেন্দ্রে এই ভোট হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার কেন্দ্র, সেখানেও ভোট হয়েছে। এ সম্পর্কে সবশেষ খবর জানতে এখন কথা বলছি কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সাথে। পরমাশিস, পশ্চিমবঙ্গে আজ ভোটের সার্বিক পরিস্থিতি কেমন ছিল?
সার্বিক পরিস্থিতি মোটের পরে শান্তিপূর্ণ বললে ভুল হবে না, কিন্তু বিরোধী পক্ষ, রাজ্য প্রশাসন যারা এখন আছে তৃণমূল কংগ্রেস, তাদের যারা বিরোধী পক্ষ, তাদের কিন্তু একটা অভিযোগের মানে বার্তা বারবারই এসেছে যে একটা গায়েজুয়ারি হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, কারচুপি হয়েছে এবং সব বুথে আধার সামরিক বাহিনী ছিল না। এটা সত্যি সত্যি 950টা বুথে ছিল না, কিন্তু বিষয়টা এরকম, সরকারি স্তরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে যিনি আমাদের রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, তিনি কিন্তু নির্বাচনের শেষে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে ভোট শান্তিপূর্ণ হয়েছে এবং রাজ্য পুলিশ সম্পূর্ণভাবে ভোটকে ভালোভাবে করতে সহযোগিতা করেছে। কিন্তু আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি, ভোটের শুরুতেই বেশ কিছু জায়গায় ইভিএম এ একটু গন্ডগোল হয়, যান্ত্রিক গন্ডগোল যেটাকে বলে। যদিও বিজেপি বিভিন্ন জায়গায় সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছে যে মানে গুন্ডামি করেছে তৃণমূল, আবার তৃণমূলও কিন্তু অভিযোগ করেছে কোথাও কোথাও বিজেপি গুন্ডামি করেছে। এক জায়গায় বিজেপির এক প্রার্থীর গাড়িতে ভাঙচুরও হয়েছে, সেটা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ। তো মোটের ওপরে শান্তিপূর্ণ যেমন হয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা তো ছিলই সারাদিন ব্যাপী।
রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে?
রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু বলেই দিয়েছেন, যিনি আমাদের রাজ্যের মন্ত্রী এবং কোচবিহার এবং আলিপুরদুয়ারে যিনি রাজনৈতিক দায়িত্বে রয়েছেন পার্টির তরফে, রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দিয়েছেন ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে। যদি অশান্তিপূর্ণভাবে ভোট হতো তাহলে কিন্তু আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের একটা সংঘাতের জায়গা তৈরি হতোই, সেটা তো হয়নি, মানেই ধরে নিতে হবে ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে।
কারচুপির যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে কি করা হবে?
সেটা অভিযোগ উঠেছে, সেটা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। মেশিনারি কারচুপির তো কোনো প্রশ্নই নেই, অভিযোগ উঠছে কিন্তু সেটা নির্বাচন কমিশন খতিয়ে দেবে বলে আশ্বাসও দিয়েছে, যদি এরকম কোনো জায়গায় কোনো মানে দুর্নীতি হয়ে থাকে।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন?
সাধারণ মানুষের প্রতিক্রিয়া একেবারে বললে হবে মিশ্র প্রতিক্রিয়া। যেখানে আসলে বিষয়টা হচ্ছে এরকম, যেসব জায়গায় তৃণমূলের সমর্থন বেশি সেখানে কিন্তু একটা পক্ষপাতিত্ব নিয়ে লোকে বলেছে যে বিজেপি তৃণমূল কংগ্রেস গায়েজুয়ারি করেছে, আবার কোথাও কোথাও দেখা যায় বিজেপি সমর্থক বেশি সেখানে কিন্তু তৃণমূল বা সাধারণ মানুষ বলেছে সেখানে বিজেপি গায়েজুয়ারি করেছে। মোটের উপরে মিশ্র প্রতিক্রিয়া, কেউ কিন্তু এক পক্ষ কাল ধরে মানে একটা পক্ষ নিয়ে কিন্তু কেউ মানে কোনো সাধারণ মানুষ বক্তব্য রাখেনি, একটা মিলিঝুলি ব্যাপার, কিন্তু মানে 50-50 বলা যায় সাধারণ মানুষের বক্তব্য।
ভোটার উপস্থিতি কত শতাংশ ছিল?
মোটের উপরে ভোট হয়েছে বিকেল 5টা পর্যন্ত, ভোটের উপস্থিতি ছিল দুপুর 3টে পর্যন্ত 69.94% এটা কোচবিহারে, এটা আলিপুরদুয়ারে, আর কোচবিহারে ভোট পড়েছে 68.44% দুপুর তিনটের পরে। পরের দিকে সামান্যই বেড়েছে, বেলা বেড়েছে। ভোটের মূল যে সময়টা ছিল সেটা কিন্তু দুপুর দিকে, 10টার পর থেকে কিন্তু দুপুর 12:30 একটা কিন্তু খুব ভালো ভোট পড়েছে।
তাহলে তো মনে হচ্ছে যে ভোটার উপস্থিতির হার বেশ উঁচু।
হ্যাঁ হ্যাঁ, বেশ উঁচু, বেশ উঁচুই বলা যায়।
আর ভোটের পরিসংখ্যানে কি দেখা যাচ্ছে?
ভোটের পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুটোতেই আশা করা যায়, এটা প্রথমে ইয়ে না যে সরকার পক্ষই হয়তো জিতলেও জিততে পারে, কিন্তু এটা কিন্তু কনফার্ম করে না, এটা তো সময় বলবে। কিন্তু পরিসংখ্যান বা সাধারণ মানুষের যা প্রতিক্রিয়া বা সারাদিনে যে আমেজ, যে উত্তাপ পাওয়া গেছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে। আর নির্বাচন কেউ যদি বলে যে এখানে রিগিং হয়েছে বা কারচুপি হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের যে মূল পর্যবেক্ষক, পুলিশি পর্যবেক্ষক, নিরাপত্তার দায়িত্বে মিস্টার বিবেক দুবে কিন্তু জানিয়েই দিয়েছে ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রাজ্যের পুলিশও কিন্তু সহযোগিতা করেছে।
এটা আপনি জনমত জরিপের কথা বলছেন?
হ্যাঁ, জনমত জরিপের কথাই বলা যায়।
পরমাশিস, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
বাংলাদেশে যৌন নিপীড়নের প্রতিবাদের কারণে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার নুসরাতের মরদেহ বুঝে নেন তার পরিবার। ঢাকা থেকে নাসরিন হুদা বিধির রিপোর্ট।
যখন বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে, আর ঠিক তখনই একের পর এক নারীদের উপর এরকম নৃশংস ঘটনা ঘটেই চলেছে। আর কতকাল চলবে এরকম নারীদের উপর নির্যাতন? বাঁচানো গেল না ফেনে সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাতকে। নুসরাত মৃত্যুর আগে বিভিন্নভাবে প্রমাণ দিয়ে গেল কিভাবে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে যৌন হয়রানি করেছিল। মৃত্যুর আগে ভাই, চিরকুট ও পুলিশকে দেয়া জবানবন্দিতে তেমনটি জানা গেছে। বুধবার রাত 9:30 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার সামন্তলাল নুসরাতকে মৃত ঘোষণা করে।
আমরা সর্বাত্মক চেষ্টা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের ডাক্তার, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সবাই এবং দেশের সবার একটা দোয়া ছিল, সবাই চেষ্টা করতে এই বার্ন, যে পরিমাণে বার্ন ছিল তার থেকে বাঁচার চান্স খুবই কম ছিল। আমরা সব এর থেকে, আমরা এখানে যা চেষ্টা করেছি এবং যেভাবে চিকিৎসা করি, এর থেকে বেশি চেষ্টা বা বেশি করারও কিন্তু পৃথিবীতে কোথাও নেই। এত বড় ফান আমাদের বার্ন, ওই অ্যাডাল্ট হচ্ছে 15% যদি হয়ে যায় তাহলে মানে আমরা বলি ক্রিটিক্যাল বার্ন, আর সেই জায়গায় 80% বার্ন, আর 70% তার মানে ডিপ বার্ন। আমরা তো দেখছি তার সমস্ত শরীর একদম কালো।
এ সময় নুসরাতের বাবা ও ভাই কান্নায় ভেঙে পড়ে ও মা সংজ্ঞাহীন হয়ে যান।
আমি বাসা হারিয়ে ফেলেছি, যেহেতু আমার একটি মাত্র মেয়ে পরীক্ষা দিতেছিল, সেখান থেকে দেরিতে কষ্ট, আমার সে আপনারা অনেক বেশি কষ্ট করেছেন, চিরকৃতজ্ঞ দোয়া চাইতেছি আপনাদের সবাই খেদমধ্যে। আমি দোয়া চাইতেছি আমার মেয়ের জন্য, আইন অনুযায়ী সুষ্ঠু এবং ন্যায় বিচার কামনা করতেছি প্রশাসনের মাধ্যমে, যেহেতু আপনারা আমার থেকে আরো আগ থেকে সব ব্যবস্থাপনা করছেন।
পরে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নুসরাতের লাশ হস্তান্তর করা হয়।
বিধি অনুযায়ী আমাদের এই পোস্টমর্টম করতে হয়, এটি একটি পুলিশ কেস আপনারা জানেন তো, সেই জন্য এই পোস্টমর্টম কার্যক্রমটি এই মাত্র সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই, এবং এখানে আমাদের 3 সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমর্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন। আর যেহেতু এই পোস্টমর্টমের জন্য আমাদের কিছু আনুষাঙ্গিক বিষয় আছে, আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এবং সেই বার্নের কনসিকোয়েন্সেই আসলে উনি মারা গিয়েছেন, সেটাই তো। আমরা এখন তার এই কার্যক্রমটা সম্পন্ন হয়েছে, আমরা তার ডেড বডি আমরা তার আত্মীয় কাছে আমরা হস্তান্তর করে দিচ্ছি এখনই।
ময়নাতদন্ত শেষে নুসরাতের লাশ নিয়ে যাওয়া হয় ফেনীর সোনাগাজীতে। তারপর বাদ আসর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নুসরাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা বাংলাদেশে অধ্যক্ষ সিরাজ ও এর সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল বের করা হয়। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে অকালে প্রাণ দিতে হল নুসরাতকে,
এভাবে আর কত প্রাণ ঝরে যাবে, আর কত মূল্য দিতে হবে এদেশের মেয়েদের? মানবাধিকারের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে?
আমরা আশাবাদী হতে চাই, এই বিচারের শাস্তি আমরা দেখতে চাই এবং এই বিচারের মাধ্যমে ওই অপরাধীর শাস্তি আমরা দেখতে চাই। এবং আমাদের কাছে, আমি আগেই বলেছি আমাদের কাছে, যে সাধারণ মানুষকে মূল্য দিতে হবে। সাধারণ মানুষও কিন্তু একটু তদন্ত করছে, তারা অফিসিয়ালি তদন্ত করে না, তারা তো তদন্ত করছে, তাদের একটা অ্যাসেসমেন্ট আছে, আপনারা যারা ফলো করছেন আপনাদের একটা অ্যাসেসমেন্ট আছে। এই তদন্তের সাথে সরকারি তদন্তের একটা সামঞ্জস্য থাকতে হবে, তাহলেই আমার মনে হয় যে আমরা এই বিচারটাকে নিশ্চিত করতে পারবো।
নুসরাত মৃত্যুর আগে অধ্যক্ষ এই নরপিশাচের শাস্তি দাবি করে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। যদি একের পর এক নারীরা এভাবে যৌন হয়রানির শিকার হয় আর দোষীদের শাস্তি দেওয়া হয়, তাহলে এ ধরনের অন্যায় সমাজ থেকে রোধ করা সম্ভব না। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি মারা যাওয়ায় দেশের সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সোনাগাজীতে যে মাদ্রাসায় নুসরাত পড়তেন, সেই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যৌন লালসার শিকার হয়ে এর প্রতিবাদ করায় এবং থানায় মামলা দায়ের করায় অধ্যক্ষের লেলিয়ে দেয়া মুখোশধারী দুর্বৃত্তরা নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে তিনি মারা যান। নারী অধিকার এবং মানবাধিকার কর্মীরা বলেছেন, নুসরাতের ঘটনা হৃদয় বিদারক এবং তার মৃত্যুতে একটি সম্ভাবনাময় জীবন পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে এটা কোনো একক কিংবা নতুন ঘটনা নয়, নারী এবং শিশু নির্যাতন এবং হত্যার ঘটনা এদেশে প্রতিনিয়তই ঘটছে বলে উল্লেখ করে তারা বলেছেন, প্রশাসন এ বিষয়ে অনেকটাই নির্বাক। তারা বলেন, মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল ঘটনা নিয়ে নাড়াচাড়া হলে প্রশাসনও সজাগ হয় এবং কিছুদিন পরেই পরিস্থিতি যে তিমিরে ছিল সে তিমিরেই চলে যায়। নারী ও শিশু নির্যাতনের সার্বিক বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। তাকে প্রশ্ন ছিল, নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়ে চলেছে কেন?
আমি প্রথমে বলবো যে নুসরাত মারা যাওয়াটা এই যে একটি তরুণীর মানে সম্ভাবনাময় একটা তরুণীর যে মানে মৃত্যু হতো, আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত, ক্ষুব্ধ, উদ্বিগ্ন। এটা কিন্তু প্রথম ঘটনা নয়, মানে গত 17-18 হিসাবে আমরা দেখি যে কয়েক হাজার, গত এক বছরে 2018-তে 1000-এর উপরে শুধু ধর্ষণ, আর 4,500-5,000-এর মতো হচ্ছে নানা ধরনের সহিংসতার শিকার। গত কয়েক মাসে 70 এই 19-এর আগে এপ্রিল পর্যন্ত প্রায় 69-এর মতো আমাদের হিসাব মতে, এবং গত কয়েক মাসে, এক মাসে চিন্তা করেন কতগুলো ধর্ষণ কিশোরী থেকে শুরু করে মানে মধ্যবীণ এবং ছোট শিশুরী 9 বছরে। এই ঘটনাগুলো কিন্তু সমাজের সামগ্রিক যে একটা অবক্ষয় শুধু তা না, এর পিছনে যেটা হচ্ছে যে প্রশাসনের অবহেলা, উদাসীনতা এবং নীতিগুলা যথাযথভাবে প্রয়োগ হয় না, আর আমাদের দেশে রাজনীতির যে দুর্বৃত্তায়ন সেটা একটা বড় কারণ। কারণ আমরা লক্ষ্য করছি এই অধ্যক্ষ, আমরা কোটি কোটি টাকা যে ধরে, আমাদের একটা ধারণা যে মাদ্রাসায় নীতিবোধের বেশি শিক্ষা দেওয়া হয়, অনেক ধরনের মানবিক শিক্ষা দেওয়া হয়, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা ভিন্ন ধরনের পাঠ্যসূচি ভিন্ন, অধ্যক্ষ, আমাদের গত 2-3 মাসের অভিজ্ঞতা, অধ্যক্ষ, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক এবং অবশেষে মাদ্রাসা শিক্ষক, পুলিশ প্রশাসনের, তাহলে কি বাকিটা কি আছে? আমরা বলছি এবং আমরা জানি যে পরিবার, সামাজিক সচেতনতা, সামাজিক আন্দোলন, নারী আন্দোলন, আমাদের অনেক কাজ করা দরকার। রাষ্ট্রের এখন পরিচালনাকারী যারা সম্মানিত নেতৃবর্গ আছেন, সরকার, সরকার প্রধান, তাদের গভীরভাবে ভাবা দরকার। 10 বছর ধরে ক্রমান্বয়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, কন্যাদের উপরে সহিংসতা বেড়ে যাচ্ছে। আমরা এই কথাগুলা বলে বলে প্রশাসনের কাছ থেকে আশানুরূপ দ্রুত ক্ষিপ্রতার সাথে প্রয়োজনীয় সাড়া আমরা সময় মতো পাই নাই, এবং সেটাই প্রমাণ।
নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা যাচ্ছে না কেন, এর দায় দায়িত্ব কার?
ধর্ষণকারী বিচার, ধর্ষণের মামলাগুলার মানে যে পদ্ধতি, সেখানে আছে জটিলতা, আইনে আছে জটিলতা, পরীক্ষায় আছে জটিলতা। এইখানে যে নারী কতটুকু প্রাণ, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক এবং মানবিক উন্নয়ন কতটুকু বিরোধপূর্ণ, এই কালকের ঘটনাটা কিন্তু আমরা কিন্তু জানি যে যার আশীর্বাদ পুড়ে যায় সে কিন্তু বাঁচে না, কিন্তু আমরা বাঁচার মানে জন্য তার চেষ্টা করব, কোটি কোটি টাকা খরচ করব। তার আগে আমাদের লক্ষ্য দেওয়া দরকার যে কেন ঘটনাগুলা ঘটছে, সেইখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীর এই অধ্যক্ষ, সে তার আগে একজন মেয়েকে এই ধরনের সহিংসতা মানে হয়রানি করেছে, তার একটা নিজস্ব গ্রুপ আছে, সে একটা বিশেষ সমবায় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে মামলা আছে, সে খুনি, সে সন্ত্রাসী, সে নারী ধর্ষণকারী এবং সে মানে দুর্নীতি মামলার আসামি, কি করে সে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে থাকে? শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, প্রশাসন কোন দৃষ্টিতে এইসব প্রতিষ্ঠানগুলো দেখছে? এবং একটি এইসব স্কুল কলেজ যে প্রতিষ্ঠান মানে মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা যে মানে প্রশাসনিক কর্মকর্তা বিন্দু আছে তাদের কি ধরনের প্রশিক্ষণ? প্রশাসন এখানে আমাদের সোনাগাজীর এর আগে যে সুবর্ণচরের ঘটনায় মহিলা পরিষদের নেত্রী সেখানে গিয়েছিলেন, মানে আমাদের একটা বড় টিম গিয়েছিল, তাদের অভিজ্ঞতা যে প্রশাসন কি লাগছে আগে বলছে হ্যাঁ কি হবে এটা সত্য কিনা। আমার মনে হয় যে রাজনীতি ধর্মের ব্যবহার নারীর প্রতি সহিংস আচরণের ক্ষেত্রে বিবেচনার সময় নেওয়া প্রয়োজন নাই। কে কি করে আমার কাছে প্রধান পরিচয় সে ধর্ষণের শিকার আর সে ধর্ষণকারী, এর অধিক কোনো পরিচয় আমার কাছে নাই। প্রশাসন এই ক্ষেত্রে সাকির আর কোনো প্রয়োজন নাই, এর আগেও তিনি এই ধরনের কাজ করেছিলেন। তিনজন শিক্ষক আজকে আপনারা মানে কয়েকটি পত্রিকার প্রতিবেদন দেখেন যে কিভাবে ধারাবাহিকভাবে তিনি এই কর্মকাণ্ড চালাচ্ছেন, একটা গোষ্ঠী তৈরি করেছেন সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে মানে স্থানীয় ওই যে বড় ভাই এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের রাজনৈতিক শক্তির ব্যবহার করে তিনি এই চরম জঘন্য অমানবিক পাশবিক কাজ করছে। এখন আমরা কি একটা এই স্বাধীনতার রজত জয়ন্তী পালন করব তখন কি একটা ধর্ষক রাষ্ট্রের চরিত্র থাকবে, মানবিক রাষ্ট্রের চরিত্র থাকবে? অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি যে নারী অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘোরাচ্ছে, যে নারীরা আজকে সাহসের সাথে আকাশ থেকে সর্বত্র মানে কাজ হচ্ছে ঝুঁকি নিয়ে, সেই নারীরা কি বের হতে পারবে না গণপরিবহনে সর্বত্র রাস্তায় ঘাটে? তাহলে নারীদের জন্য কি সাপোর্ট সংকুল জনপদ? তাহলে কোন ধরনের রাষ্ট্র আমরা তৈরি করছি? আমি খুবই ক্ষুব্ধ, আমার দুঃখের চেয়ে যন্ত্রণা বেশি। এবং আমরা এটা নিয়ে দীর্ঘ সময় ধরে কথা বলে আমার একটা দুঃখজনক অভিজ্ঞতা আমাদের যে আরো আগে এগুলো নিয়ে আরো ক্ষিপ্রতার সাথে আরো রাজনৈতিক মানে সদিচ্ছা নিয়ে, কারণ আমরা দীর্ঘ মানে এক দশক ধরে এই কথাগুলো বলছি, অমুক দেশে তো হয় তমুক দেশে তো হয়, আমরা কি অন্যান্য দেশের ইতিবাচক উদাহরণ গুলো শিক্ষা নিব না নেতিবাচক গুলা? আমার মনে হয় যে জিরো টলারেন্স, যেমন আমরা মানে ধর্মীয় সন্ত্রাসের ধর্মের নামে সন্ত্রাসে আমরা করবো, ঠিক জিরো টলারেন্স নারীর প্রতি সহিংসতা, এবং এইটাই হচ্ছে মূল কারণ।
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাষ্ট্র কি তাদের দায়িত্ব পালন করছে বলে আপনি মনে করেন?
প্রশাসন, পুলিশ প্রশাসন, হ্যাঁ তারা অনেক কাজ একের পর এক, তাদের অনেক ধরনের নিরাপত্তার কাজ করতে হয়, অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কাজে তারা মানে ব্যস্ত আছে, কিন্তু পুলিশ প্রশাসনের যে প্রশিক্ষণ ইনস্টিটিউট সেইখানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা দরকার, আইনগুলো অন্তর্ভুক্ত করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। সরকারি কর্মকর্তা ডিসি মানে ইউএনও তারা কিভাবে এই বিষয়গুলো কিন্তু তারা যদি ধরে নেয় যে কম গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যে বাংলাদেশের এই যে এসডিজি নানা ধরনের উন্নয়নের লক্ষ্যমাত্রা, আমাদের এই যে মানে জিটিভি গ্রুপের যে মানে যে টার্গেট ছিল সেটাও পার হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছুর সঙ্গে এখানে একটা মানে ভারসাম্যহীন একটা অবস্থা তৈরি হচ্ছে। নারীর ক্ষমতায়নের যে চিত্র সেই চিত্র নারীকে কি ঘরে ঢুকানো হবে? আর যদি এরকম কোন শক্তি কিছু কিছু এলাকায় আমরা দেখছি এই দুর্বৃত্তায়ন হচ্ছে থেকেই থাকে, কারা কারা যদি মনে করে যে সরকারকে ব্যস্ত রাখতে, সরকারকে মানে হেনস্থা করতে, তাহলে তাদের তো আরো জরুরি ভাবে প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সামাজিক শক্তি রাজনৈতিক শক্তি সরকারের আহ্বান জানানো দরকার, এবং রাষ্ট্রের এখানে ভূমিকা সকল পর্যায়ে রাষ্ট্র হবে। একটা মেয়ে কলেজে যাবে পরীক্ষা দিতে, একটা সেইখানে তাকে যদি এই ধরনের ঘটনার শিকার হয় আমরা নিরাপত্তা কোথায় দেব?
তিনি বলেন এখন সময় এসেছে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ করে যাতে কেউ রেহাই না পায়। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন এবার বর্ষা মৌসুমে তীব্র কালবৈশাখী ও বজ্রপাত হতে পারে, সেই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও ভূমিধসের আশঙ্কার কথাও জানান তিনি। ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
পাল্টে যাচ্ছে আবহাওয়ার গতিবিধি, যেখানে গত দুই যুগেরও বেশি সময় ধরে দেখা গেছে শীতের প্রকোপ, সেখানে ঘন ঘন বজ্রবৃষ্টি, এটি প্রকৃতির এক ধরনের অস্বাভাবিক আচরণ। আবহাওয়া অফিস বলছে স্বাভাবিকের চেয়ে 162 ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে,
এসব নিয়ে আবহাওয়া অধিদপ্তর বিশ্লেষণ করেন। আর তার থেকে উঠে এসেছে নানা তথ্য। আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ বলেন, সামনে বর্ষা মৌসুমে তীব্র কালবৈশাখী ও বজ্রপাত হানা দিতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় বেশ গরম অনুভব হবে।
বাংলাদেশের বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঋতুচক্রের এক ধরনের ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। এই এক দশকের মধ্যেই যে সামনে যে আবহাওয়াটা আসছে, সেখানে ধরেন সামুদ্রিক ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ, এর মধ্যে এক ধরনের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাবে।
এবছর ঘূর্ণিঝড়গুলো হবে বেশ শক্তিশালী। হাওড় এলাকায়ও আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তবে সিলেট এলাকা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আবহাওয়াবিদ আরো বলেন, রোহিঙ্গা অঞ্চলে ভূমিধস হতে পারে।
পুরো সিজন জুড়েই ভারী বর্ষণ জনিত বন্যা, কোথাও কোথাও হয়তো রোহিঙ্গা অঞ্চলে ভূমিধস হতে পারে।
আবহাওয়াবিদের তথ্য মতে, সব মিলিয়ে কক্সবাজার ও রোহিঙ্গাদের আশ্রয়স্থল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। 7 বছর লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় থাকা অ্যাসাঞ্জকে আগের একটি গ্রেফতারি পরোয়ানায় আদালতে হাজির না হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক জেফ কাস্টার, কেন ব্রেডমায়ার, জেমি ডেটমার ও ক্রিস হানাসের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানের সঙ্গে কথা বলেছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে নাইমুল ইসলাম খানের সঙ্গে কথা বলার আগে আমি ছোট্ট করে জুলিয়ান অ্যাসাঞ্জের এই ঘটনার একটু পেছনের কথা বলতে চাই। জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারের খবর জানিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আমি নিশ্চিত করছি জুলিয়ান অ্যাসাঞ্জ এখন পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে যুক্তরাজ্যে বিচারের সম্মুখীন হতে হচ্ছে। অ্যাসাঞ্জকে তুলে দেওয়ার জন্য ইকুয়েডরকে ধন্যবাদ জানান তিনি এবং বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাস ছাড়তে বলা হলেও 47 বছর বয়সী অ্যাসাঞ্জ বারবারই অস্বীকৃতি জানিয়ে বলে আসছিলেন, সেখান থেকে বেরোলে উইকিলিক্সের কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে যুক্তরাষ্ট্রের কাছে হয়তোবা হস্তান্তর করা হতে পারে। এর আগে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা হয়। গ্রেফতার এড়াতে 2012 সালে অ্যাসাঞ্জ ইকুয়েডরের কাছে আশ্রয় প্রার্থনা করেন। ইকুয়েডর তা মঞ্জুর করে এবং সেই থেকে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। এরপর থেকে তিনি এ পর্যন্ত সেখানেই ছিলেন। সুইডেনের সেই মামলা খারিজ হলেও ব্রিটিশ আইন ভাঙায় আবার তাকে গ্রেফতার হওয়ার ভয়ে বের হতে পারছিলেন না দূতাবাস থেকে। বিশেষ অভিযানে গ্রেফতারের পর লন্ডন পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে আদালতের সমন জারি না হওয়ার কারণে, আদালতের সামনে হাজির না হওয়ার কারণে। এদিকে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মেরেনো বলেছেন, বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে অ্যাসাঞ্জের আশ্রয় বাতিল করা হয়েছে। তিনি বলেছেন যে, আমি বলতে বাধ্য হচ্ছি অ্যাসাঞ্জ একজন অকৃতজ্ঞ ব্যক্তি। তার বক্তব্যের কিছু অংশ, ইকুয়েডরের প্রেসিডেন্ট বলছিলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে জুলিয়ান অ্যাসাঞ্জের অকৃতজ্ঞ আচরণ এবং বাজে ব্যবহার ইকুয়েডরের জন্য ভালো নয়, আর তার জন্য আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। এসবের জন্য আমরা অ্যাসাঞ্জের প্রতি অনাজ্য, অ্যাসাঞ্জের প্রতি যে আশ্রয় প্রার্থনার বিষয়টি আগে বিবেচনা করেছিলাম সেটি তুলে নিচ্ছি। এবং উইকিলিক্স এই তুলে নেয়াকে বলছে যে বেআইনিভাবে অ্যাসাঞ্জের আশ্রয় বাতিল করা হয়েছে। অনেক গণমাধ্যম বলছে যে অ্যাসাঞ্জকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ঋণ মৌকুফ চেয়েছে ইকুয়েডর, এবং যার কারণে যুক্তরাষ্ট্র ইকুয়েডরের যৌথ প্রয়াসের কারণেই হয়তো যুক্তরাজ্য শেষ পর্যন্ত অ্যাসাঞ্জকে ছাড়তে বাধ্য হয়েছে। যাই হোক, এখন বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা একটু আগেই শুনেছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নাইমুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন ইতিমধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জ নিয়ে, জি, জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেফতার নিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যমে মোটামুটি বেশ ভালো আকারের কাভারেজ হয়েছে। তো এই বিষয়টিকে অনেকেই বলছেন যে সামগ্রিকভাবে জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেফতার কি বিশ্ব গণমাধ্যমের উপরে কোনো চাপ কিনা, প্রথমে এই প্রশ্নটি আপনাকে করছি, কি মনে করেন?
আমি মনে করি না যে বিশ্ব গণমাধ্যমের উপরে নতুন কোনো চাপ সৃষ্টি হবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এই জুলিয়ান অ্যাসাঞ্জ যে আজকে গ্রেপ্তার হলেন, এই জুলিয়ান অ্যাসাঞ্জের যে পুরো কাজটার একটা দীর্ঘ সময়ে কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জের এই কার্যক্রম, তার যে ইকুয়েডরাল এম্বাসিতে তার যে এইভাবে থাকা এবং এর আগেও অন্যান্য দেশে তাকে সে যে পালিয়ে পালিয়ে থেকে থেকে গোপনে থেকে কাজগুলি করার, তার ইম্প্যাক্টটা কিন্তু হয়েছে। এটা সারা পৃথিবীতে নানান রকম হুইসেল ব্লোয়ারদের কনসেপ্ট গুলিও কিন্তু এখন ধীরে ধীরে দেশে, বাংলাদেশেও কিন্তু এখন হুইসেল ব্লোয়ার একটা আছে যে কেউ যদি সরকারি কর্মকর্তা কোনো তথ্য জাতীয় স্বার্থে প্রকাশ করে দেয় যেটা আদারওয়াইজ অফিসিয়াল সিক্রেসি একটে অপরাধ, তার কিন্তু অপরাধ হবে না, এরকম আইন কিন্তু বাংলাদেশে হয়েছে। এখন আমি আমি আবার প্রফেশনাল সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউ থেকে এটা দুই দিকেই জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়টা আমি আমি দেখতে পাই আর কি, মানে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে দেখেন জার্নালিজম এর স্টুডেন্ট হিসেবে আমাকে কিন্তু শেখানো হয়েছে বা আমরা শিখেছি বইয়ে পড়েছি যে আমাকে বিধিবদ্ধ ভাবে সাংবাদিকতা করতে হবে, চুরিদারি করে সাংবাদিকতা করা কিন্তু সাংবাদিকতায় যেটাকে বলা হয় প্রশ্রয় দেওয়ার কথা না,
হলুদ সাংবাদিক বলে
এটা, হলুদ না এটা ভুল
সাংবাদিকতা।
বাট এক্সেপশন হিসেবে বলে যখন এটা কোন ন্যাশনাল ইন্টারেস্ট মানে অনেক উচ্চতর ন্যাশনাল ইন্টারেস্টের বিষয় হয় তখন তুমি চুরি করে কাগজপত্র এনেও রিপোর্ট করলে যদি সঠিক থাকে সেটা মেনে নেওয়া হবে সাংবাদিকতায়, প্রোভাইডেড এটা যদি আবার কোন আইনের লঙ্ঘন হয় সেই আইন লঙ্ঘন করার সাজা তোমাকে নিতে রাজি থাকতে হবে, কারণ তুমি তো জাতীয় স্বার্থে করেছ, তুমি এখানে কোনো প্রিভিলেজ চাইতে পারবে না। এগুলি সারা পৃথিবীতে হচ্ছে। আপনি তো নিশ্চয়ই জানেন গতকাল ভারতেরও সুপ্রিম কোর্ট রাফালের ব্যাপারে একটা মানে চমকপ্রদ রায় দিয়েছে যে সংবাদপত্রে প্রকাশিত এই গোপন তথ্য সাক্ষ্য হিসেবে নেওয়া হবে কিনা, সুপ্রিম কোর্ট গতকাল বলেছে হ্যাঁ সাক্ষ্য হিসেবে নেওয়া হবে। এটা কিন্তু ভেরি আনইউজুয়াল। তো আমি যেটা বলছি সারা পৃথিবীতে নানান রকম কাজ হচ্ছে। আমি একদিকে যেমন দেখি যে প্রফেশনাল সাংবাদিকতার এখানে ব্যতিক্রম ছিল আরো একটা কারণে, কারণ কারণটা কি যে এখানে একটু একপেশে ব্যাপার আছে। এটা কিন্তু রাইট বা রং এর দৃষ্টিতে আমি বলছি না, আমি বলছি যে এখানে একটা মনে হয় কোন একটা পক্ষ আরেকটা পক্ষকে এক্সপোজ করছে। যদি ব্যাপারটা এইরকম হয় তখন এটাকে আমি প্রফেশনাল জার্নালিজম এর আওতায় রাখতে পারবো কিনা, তখন তো মনে হবে যেন কোন একটা স্বার্থের পক্ষ আরেকটা স্বার্থের পক্ষ। রাইট আর রং বলছি না কিন্তু, আমি আমার সাবধান মানে আমি সতর্ক করে দিই যে আমি রাইট আর রং এর অর্থে না, কিন্তু এখানে একটা পক্ষ আরেকটা পক্ষকে উলঙ্গ করতে চায় মানে এক্সপোজ করতে চায়।
বুঝতে পেরেছি, মানে আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির বিষয়টি এর সঙ্গে জড়িত আছে।
আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি এমন কি বাণিজ্যিক স্বার্থের ব্যাপারও ছিল।
জি আচ্ছা, একটি প্রশ্ন যেটি সেটি আমি বলি যে 2010 সালে যখন উইকিলিক্সে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের নানান গোপন নথি ফাঁস হয়ে গেল, প্রায় 76,000-এরও বেশি বোধহয় পেন্টাগনের নথি ফাঁস হয়েছিল, তারপরে ইরাক যুদ্ধ সম্পর্কিত দলিল ফাঁস হয়েছিল 40,000-এর মতো, হ্যাঁ ওর পর থেকেই কিন্তু এই বিষয়টি এবং এবং যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা মেনান এর নাম ছিল,
আচ্ছা
আমি বলছি চেলসিয়া ম্যানিং, চেলসিয়া ম্যানিং এর সঙ্গে যোগসাজশে এগুলো করেছিল,
ওবামা তাকে মুক্ত করে দিয়েছিল, তারপরে এখন আবার নতুন করে সে এই একই বিষয়ক আরেকটি মামলায় সে এখন কারান্তরে না আছে, আমি ওর নামটা ভুলে গেছি,
ব্র্যাডলি ম্যানিং, ব্র্যাডলি ম্যানিং চেলসিয়া ম্যানিং ও বলে
সাথে যুক্ত হয়ে এই ডকুমেন্টস গুলি মানে মার্কিন বাহিনীর মানে অনেক অন্যায় অনেক নিপীড়নমূলক কাজ, অনেক মানে ওয়ার ক্রাইমস এ পড়ে এরকম বহু জিনিস এক্সপোজ করেছে।
না, আমি বলছিলাম যে এই 2010 এর ওই ঘটনার পর থেকে কিন্তু উইকিলিক্স এবং জুলিয়ান অ্যাসাঞ্জ গণমাধ্যমের শিরোনাম হয়, বিশ্বব্যাপী পরিচিতি পায়। তো সে সাংবাদিক কতটা এবং কতটা গোয়েন্দা এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, তিনি কতটা রাজনীতির জন্য ব্যবহৃত হন সেটাও নিয়েও প্রশ্ন আছে। তো সব কিছুর ঊর্ধ্বে আপনি যে কথাটি বললেন যে তথ্য সঠিকভাবে উপস্থাপনা করা, ভুল তথ্য দেওয়া বা তথ্য টুইস্ট করে বলা, এই নানান রকম ক্যাটাগরিতে সাংবাদিকতার যে সংজ্ঞা তাতে বিবেচনা করা হয়। তো
মানদণ্ডে সবগুলো তার টোটাল কাজটাকে আমি প্রফেশনাল জার্নালিজমের মানদণ্ডে উত্তীর্ণ করতে পারি না, কিন্তু যদি অনেক ন্যাশনাল ইন্টারেস্ট, হিউম্যান রাইটস ইন্টারেস্টের অনেক কিছু এক্সপোজ করেছে, এই এক্সপোজ গুলি কিন্তু ইম্প্যাক্টফুল। সুতরাং আমি তার এই ঘটনাটা বিশ্বে একটা প্রভাব রেখেছে, অনেক পরিবর্তনের মানে এটা সহায়ক হবে, কিন্তু তাকে সম্ভবত তার যেটাকে বলে কনসিকুয়েন্সেসটা নিতে হবে। এটা কিন্তু আজকে গ্রেফতার হলেও গত কিছুদিন ধরে অনুধাবন করা যাচ্ছিল যে ইকুয়েডরের প্রেসিডেন্ট যিনি তাকে এটা অ্যাসাইলামটা দিয়েছিলেন, অনুমোদন করেছিলেন,
তিনি আবার তুলে নিলেন।
এখন তো নতুন প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট তাদের সারা বৈশ্বিক সম্পর্কগুলো উন্নয়নের ক্ষেত্রে দেখছিলেন এটা বাধা। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনি যে প্রচার করলেন কিছুক্ষণ আগে যে মানে সে আসলে বিশ্বাসঘাতকতা করেছে, মানে সে, আমি বিশ্বাসঘাতকতা বলবো না, সে বাড়াবাড়ি কিছু করছিল, কারণ একজন যে তাকে আশ্রয় দিল তার বৈশ্বিক স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন অনেক কিছু সে করছিল। সুতরাং ওই রাষ্ট্রের পক্ষে, ইকুয়েডরের পক্ষে এটা ভায়াবল না, তাকে তার যে তাকে দেওয়া আশ্রয়টা অব্যাহত রাখা ইকুয়েডরের জন্য, আমি এটা এগ্রি করি যে এটা আর ভায়াবল ছিল না, সুতরাং তাকে এই কনসিকোয়েন্সটা নিতে হচ্ছে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাঈমুল ইসলাম খান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
বাংলাদেশের চট্টগ্রামে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বরণ করে নিতে চলেছে নানা প্রস্তুতি। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যে প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন রংতুলির কারিগররা। রঙে আর তুলির আচরে ফুটে তোলা হচ্ছে ফুল, ফল, পাখি, গাছ, মাছ, বাঘ, পেঁচা সহ গ্রাম বাংলার প্রতিচ্ছবি।
টেপা পুতুল, যেটা এখন ছোট বাচ্চারা চিনে না, টেপা পুতুল, পেঁচা, মুখোশ, বিভিন্ন আকৃতির মুখোশটা আমরা বানাই। এগুলোর ফলে কি, যেসব জিনিস হারিয়ে যাচ্ছে সেই জিনিসটা আমরা নতুনভাবে সুন্দরভাবে তুলে ধরাটাই আমাদের চারুকলা, আমাদের, আমি মনে করি আমাদের চারুকলার কাজ।
বাংলাদেশের যে ইয়েটা ওটা তুলে ধরতে পারছে, বাংলাদেশের কাজগুলো মানে বাংলা কমগুলো আর কি। মুখোশ হচ্ছে এখানে, পাখি হচ্ছে, রং তুলির মাধ্যমে সব কিছু, মানে আমাদের থিমটা হচ্ছে কর্ণফুলি, আমরা বাঘের মুখোশ তৈরি করতেছি। তারপর মানে প্রিপারেশন দেওয়া হচ্ছে সাদা কালার দিয়ে প্রথমে, তারপর এখানে কালার করা হয়।
বাইরের দেশে বিভিন্ন আর্ট আছে, ইন্ডিয়ান আর্ট, যেরকম ওরিয়েন্টাল আর্ট বা ইটালিতে বা ফ্রান্সে ওদের যেরকম ফোক, আমাদেরও কিন্তু নিজস্ব একটা ফোক আছে, তো ওইগুলো আমরা এই সরাগুলাতে পেন্টিং করছি,
বাঙালির ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করছি।
বাঙালি সংস্কৃতিতে মূলত আসলে কিন্তু আমরা অনেক কালার দেখি, অনেক ধরনের মোটিভ দেখি, তাই আমরা এগুলা মূলত আসলে পেঁচা, বাঘ, মাছ, এগুলা কিন্তু একটা বাঙালিয়ানা ভাব।
আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি তুলে ধরার কথা জানান শিক্ষার্থীরা।
গ্রামীণ ঐতিহ্য যেটা, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। মানে গ্রামে আগে যে পহেলা বৈশাখে হচ্ছে বিভিন্ন সরা বা হচ্ছে মুখোশ, এগুলোর প্রচলন ছিল, এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, মানে আধুনিকতার যুগে এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা পহেলা বৈশাখে মুখোশের মাধ্যমে আলপনা ডিজাইন এগুলোকে মানে উপস্থাপন করছি আর কি, পহেলা বৈশাখের মুখোশের মাধ্যমে।
লোকজ সংস্কৃতিগুলোকে বোঝাতে চাচ্ছি, যেন সাধারণ মানুষরা আমাদের চিরায়ত বাংলার ঐতিহ্যগুলোকে ভালোভাবে চিনতে পারে, জানতে পারে, সম্পর্কে ধারণা যেন তাদের মধ্যে জাগ্রত হয়, এটার জন্য আমরা কাজ করছি।
বাঙালিত্ব বজায় রাখার জন্য অবশ্যই আমাদের নিজেদের সংস্কৃতি লালন করতে হবে, বাংলাকে ভালোবাসতে হবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে।
এবারের মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হবে চট্টগ্রামের ঐতিহ্য।
চট্টগ্রাম শহরটা হচ্ছে কর্ণফুলীকে ঘিরেই গড়ে উঠেছে, ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র করছি।
কর্ণফুলীকে বেশ করে করা হচ্ছে পুরো বিষয়।
কর্ণফুলীর নামকরণের সাথে জড়িত যে ঘটনাটি আছে, যে একটি মেয়ে তার কানের দুল হারিয়ে ফেলেছিল, সে কানের দুল হারিয়ে ফেলার সাথে আমরা এখন আমরা আসলে প্রশ্নের মধ্যে আছি। আমাদের সবচেয়ে প্রিয় অনেকগুলো জিনিস কি আসলে হারিয়ে যাচ্ছে, যেমন করে হারিয়ে গেছে আমাদের কর্ণফুলী সংক্রান্ত অনেক ধরনের।
ভোরের নরম আলো রাঙিয়ে দেবে পৃথিবী, স্বপ্ন প্রত্যাশা আর সম্ভাবনায় সূচিত হবে নতুন বছর। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এখন শেগুফতা নাসরিন কুইনের উপস্থাপনায় শুনুন আজকের নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। ভারতে আজ লোকসভা নির্বাচন। নির্বাচন ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বিষয়ে আজকের অনুষ্ঠানে কথা বলেছি ডক্টর সৈয়দ তানভীর নাসরিনের সঙ্গে। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। সৈয়দ তানভীর নাসরিন, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
নমস্কার, অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। ভারতে আজ থেকে লোকসভা নির্বাচন শুরু। এবারের নির্বাচনে মহিলা সংগঠনগুলো বা মহিলারা কতটা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে?
দেখুন, ভারতবর্ষের নির্বাচনে মহিলারা খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং তাদের এই সক্রিয়তাটা কিন্তু আমরা 1947 থেকে দেখছি ক্রমবর্ধমান। এবং এইটাকে সাধারণভাবে মনে করা হয় যে সাধারণ মানুষের রাজনীতিতে উৎসাহ নেই, এটা কিন্তু একেবারেই ঠিক নয়, বিশেষ করে মহিলাদের জন্য তো একেবারেই ঠিক নয়। মহিলারা খুবই উৎসাহের সঙ্গে রাজনীতিতে, রাজনৈতিক প্রচারে, বিভিন্ন পর্বে যেমন অংশগ্রহণ করছে, তেমনি মহিলাদের বহু বিষয় যেগুলো মহিলাদের একান্ত বিষয়, যেমন ধরো কুকিং গ্যাস, আপনি জানেন আপনারা যে আমাদের দেশের যে উজালা স্কিম, যার ফলে দরিদ্র মহিলাদের কাছে জ্বালানি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে ইত্যাদি, নারীর হাইজিন, এই বিষয়গুলোও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে উঠে আসছে মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। বিশেষ করে এটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং যে সমস্ত দলের নির্বাচনী ইশতেহারে কিন্তু মহিলারা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে আছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি মহিলাদের ভোট পাওয়ার জন্য তাদের নির্বাচনী ইশতেহারে বা সক্রিয়ভাবে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন?
দেখুন, নির্বাচনী ইশতেহারে এখন আমাদের দেশে সাধারণভাবে নারী অধিকার বিষয়টা কিন্তু, এটা সম্পর্কে মহিলারা বিভিন্ন স্তরে খুব তিনতলা থেকে সবরীমালা মহিলাদের যে সমস্ত অধিকার সংক্রান্ত প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু আমাদের দেশ খুব প্রবল ভাবে সেন্সিটাইজ এই মুহূর্তে। এবং নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির কথা যদি বলেন, তাহলে শুধু নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি নয়, সমস্ত রাজনৈতিক দলের মানে ইশতেহারে তাদের যে প্রচার মুখপত্র সেখানে কিন্তু মহিলাদের কম্পোনেন্টটা খুব গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে। এবং এই স্কিল ডেভেলপমেন্ট বিশেষ করে মহিলাদের, এটাও কিন্তু বিজেপির ইশতেহারে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। শুধু বিজেপির ইশতেহার নয়, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারেই কিন্তু মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা আলাদা করে, মানে স্বাস্থ্য এবং শিক্ষা তো সাধারণভাবেই জনসমাজ এবং জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিশেষ করে মহিলাদের অল্প বয়সী মেয়েদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা যদি আমরা মনে রাখি, তাহলে সেখানে যেমন এই উইমেন এন্ড চিলড্রেন এর কথা বলা হয়, উইমেন এন্ড গার্লস এর কথা বলা হয়, এই অল্প বয়সী মেয়েদের কথা ভেবেও কিন্তু অনেক কথা বলা হয়েছে।
একই প্রশ্ন, বিরোধী কংগ্রেস পার্টি মহিলাদের ভোট পাওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, তারা কি বলছে?
দেখুন, মহিলা নেত্রীরা কিন্তু ওভার টাইম, আমি যেটা বলছিলাম যে অনেক বেশি করে মুখ খুলছে, এবং সমস্ত রাজনৈতিক দলে, যেমন ধরুন সুস্মিতার কথা যদি বলি, যিনি মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, যিনি আমাদের স্যানিটারি ন্যাপকিনের ওপর জিএসটি প্রত্যাহারের জন্য আন্দোলন করেছিলেন, তিনি থেকে শুরু করে মহুয়া মৈত্র, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছেন, তিনি ইনবক্সে মানে ইন্টারনেট ইউজার ফ্রিডম এটা নিয়ে আন্দোলন করেছেন। এইভাবেই কিন্তু মহিলা কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে তারা নেতৃত্ব পুরো ভাগে উঠে আসছেন। আর শাসক দলের মধ্যে তো নির্মলা সীতারামন, সুষমা স্বরাজ এরা আছেন।
এবারে নির্বাচনে কজন বা কিরকম সংখ্যক মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করছে,
এটা যদি সর্বভারতীয় প্রেক্ষিতে দেখি, তাহলে মহিলাদের সংখ্যাটা কিন্তু ক্রমে বাড়ছে, সব জায়গায় বাড়ছে। এবং সংখ্যায় প্রতিনিধিত্ব, যদিও আমাদের সংসদে অনেক আন্দোলন চলছে, এখনো পর্যন্ত 33% সংরক্ষণ মহিলাদের জন্য করা যায়নি, কিন্তু ইলেকশনের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কেন্দ্র ভারসাম্যের চিত্র দেখতে পাচ্ছি। অন্তত বিরোধীর মুখ হিসেবে 4 মহিলা উঠে আসছেন, মহারাষ্ট্রে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশে মায়াবতী, কাশ্মীরে মেহবুবা মুফতি, তামিলনাড়ুতে বন্যাত্রেয় বোন কালিমহি, যিনি করুণানিধির মেয়ে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই যে ওমেন লিডারশিপের ইমার্জেন্সটা, এটা কিন্তু বাকি মহিলাদের জন্য, সমাজের অন্য মহিলাদের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ কাজ করছে।
আচ্ছা, আর আপনি যে সংরক্ষিত আসনের কথা বলছিলেন, সেটার জন্য কি কোনো অভিযান চলছে?
সেটা তো কন্টিনিউয়াস একটা এজেন্ডার মধ্যে, প্রায় প্রতিটি দলের এজেন্ডার মধ্যে রয়েছে যে সংসদে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করতে হবে, যদিও সেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এছাড়াও মহিলাদের, বিশেষ করে মহিলাদের কিছু বিষয় নিয়ে এই আন্দোলনের কথা কিন্তু আমরা বিভিন্ন স্তরে দেখতে পাচ্ছি। আমি যে কথা আপনাকে আগেও বললাম যে ট্রিপল তালাক থেকে শুরু করে, 3 রদ থেকে শুরু করে একেবারে সবরীমালায় প্রবেশাধিকার পর্যন্ত এগুলো কিন্তু খুব বেশি বেশি করে উঠে আসছে।
মহিলারা বা তরুণীরা বা কিশোরীরা, এরা সোশ্যাল মিডিয়া কি ব্যবহার করছে তাদের আন্দোলনের জন্য বা অগ্রগতির জন্য?
হ্যাঁ, তারা তো ব্যবহার করছেন প্রচার, রাজনৈতিক প্রচার ইত্যাদির জন্য তো বটেই, তার পাশাপাশি আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন বিষয়ে সোচ্চার হচ্ছেন। এটা যে বিশেষটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত বা সেই রাজনৈতিক দলের তিনি সদস্য সেই অবস্থান থেকে সর্বদা কিন্তু এরকম নয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যবহার, মানে সোশ্যাল মিডিয়াকে তাদের ব্যবহার করাটা লক্ষ্য করছি বিভিন্নভাবে।
আচ্ছা, ভারত অন্যতম একটি দেশ, সেখানে মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, নারীর ক্ষমতায়নে গত কয়েক দশকে ভারতে কতটা অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন?
মহিলাদের ক্ষমতায়নে তো অবশ্যই আমি মনে করি খুবই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অগ্রগতিটা কিন্তু শুধু আমরা শহর দেখলে বুঝতে পারবো না, এবং এই বিশ্বায়নের কারণে তো গ্রাম শহরের ভেদটাও অনেকখানি মুছে গিয়েছে, যার ফলে এখন হাতে হাতে সোশ্যাল মিডিয়া কানেক্টিভিটি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ইত্যাদি। এবং অগ্রগতি অবশ্যই খুব খুব উল্লেখযোগ্য হয়েছে, এবং একটা অ্যাসপিরেশন, যেটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মেয়েদের মধ্যে, সেটা তাদের জেন্ডার জাস্টিসের জন্য হোক, ইকুয়ালিটির জন্য হোক, ক্ষমতায়ন যাকে আমরা বলি, এম্পাওয়ারমেন্টের জন্য হোক, এই অ্যাসপিরেশনটা কিন্তু বিভিন্ন স্তরে আমরা সমাজে লক্ষ্য করছি।
আচ্ছা, আপনি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ উইমেন স্টাডিজ এর প্রফেসর ইন চার্জ এখন, তো আপনি আপনার ছাত্রীদের মধ্যে বিশেষ করে কোনো কিছু লক্ষ্য করছেন যে তাদের ভেতর এই লিডারশিপের বলুন কিংবা বিভিন্ন দিক থেকে মহিলাদের জন্য কাজ করার ব্যাপারে কি ধরনের প্রচেষ্টা দেখছেন?
আমি এই বিশ্ববিদ্যালয়ে 20 বছর অধ্যাপনা করছি এবং এই যে মানে এটাও তো সময়েরই নিয়ম, ইতিহাসেরই নিয়ম, এবং এই অগ্রগতিটা কিন্তু আমি খুব ইতিবাচক বলেই মনে করছি, খুব খুব পজিটিভ। আগে মেয়েরা এত মুখ খুলতেন না, কিন্তু এই যে ছাত্রীরা যারা মনে করছেন, ক্রমে ক্রমে মনে করছেন যে বিভিন্ন বিষয়ে তাদের কথা বলবার অধিকার রয়েছে। এই যে আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, দেখুন বিশ্ববিদ্যালয়ের স্তরেও কিন্তু গ্লাস সিলিং আগে অনেক বেশি ছিল, যে একটি মেয়ে সে হয়তো অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পর্যন্ত হতে পারে, কালচারাল সেক্রেটারি হতে পারে, কমন রুম সেক্রেটারি হতে পারে, কিন্তু সে প্রেসিডেন্ট হবে বা জেনারেল সেক্রেটারি হবে এটা কি খুব স্বাভাবিক ছিল না একটা সময় পর্যন্ত। কিন্তু আজ অকাতরে মেয়েরা দলমত নির্বিশেষে এই পজিশনগুলোর জন্য কিন্তু নিজেরা যোগ্য হয়ে উঠছেন এবং এই পজিশনগুলো খুবই যোগ্যতার সঙ্গে তারা সেগুলো হোল্ড করছেন। এবং এটা শুধু যে উইমেন স্টাডিজ পড়ার কারণে, আমার ডিপার্টমেন্টে আমি ইতিহাসের অধ্যাপক, শুধুমাত্র উইমেন স্টাডিজ এর ডিপার্টমেন্টে উইমেন স্টাডিজ উইমেন বিষয়ক সেন্সিটাইজেশনের কারিকুলামের মধ্যে থাকার কারণে ঘটছে তা কিন্তু নয়। এটা একটা মানে জেনারেল অ্যাওয়ারনেস সকলের মধ্যে কাজ করছে।
ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আপনাকে আবারও ধন্যবাদ, আশা করি আপনার সঙ্গে আবারও পরে কথা হবে।
অনেক অনেক ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো, নমস্কার।
নমস্কার।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। আজ ব্রিটেনে পুলিশ উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করেছে। 7 বছরেরও বেশি সময় ধরে চলে আসা আইনি নাটকের এটি হচ্ছে সর্বসাম্প্রতিক পদক্ষেপ। মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয় যে আদালতে আত্মসমর্পণ করতে ব্যর্থ হওয়ার জন্য 2012 সালের জুন মাসে জারি করা এক গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে দূতাবাসের ভেতর থেকে আটক করা হয়। পুলিশ বলছে যে ইকুয়েডরের সরকার আসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করার সিদ্ধান্তের পর ইকুয়েডরের রাষ্ট্রদূত ব্রিটিশ পুলিশকে দূতাবাসে আসতে বলেন। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে সেখানকার সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করেছে। তার 30 বছর ব্যাপী স্বৈর শাসনের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলে আসা বিক্ষোভের মুখে তাঁকে অপসারণ করা হল। জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী আওয়াদ মোহাম্মদ আহমেদ ইবনে আউফ বলেন যে প্রেসিডেন্ট আল বাশিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি নিরাপদ জায়গায় রয়েছেন। তিনি বলেন সামরিক বাহিনী জরুরি অবস্থা জারি করেছে এবং সরকার পরিচালনার লক্ষ্যে 2 বছরের জন্য একটি পরিষদ গঠন করেছে। তিনি আরও বলেন সকল রাজ্য ও স্থানীয় সরকার বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এর আগে ভয়েস অফ আমেরিকাকে সুদানের সামরিক সূত্রগুলো জানিয়েছিল যে 75 বছর বয়সী আল বাশিরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সূত্রটি বলেছে যে সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতারা একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ভারতে আগামী সরকার কারা গঠন করবেন সেটা বাছাইয়ের জন্য দেশের বিভিন্ন স্থানে ভোটদাতারা ভোট দিয়েছেন। এই সংসদ নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির জন্য গণভোট বলে মনে করা হচ্ছে। মোদির প্রধান প্রতিপক্ষ হচ্ছেন বিরোধী কংগ্রেস পার্টির প্রধান রাহুল গান্ধী, যার সমর্থন বৃদ্ধি পাবার প্রধান কারণ দারিদ্র মোকাবিলার জন্য তাঁর প্রতিশ্রুতি। ভারতের 90 কোটি ভোটদাতার মধ্যে আজ 14 কোটি লোক ভোট দিচ্ছেন আর ভোট অনুষ্ঠিত হচ্ছে 543টি সংসদ আসনের মধ্যে 90টি আসনে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজ এ বিষয়ে একমত হয়েছেন যে ব্রিটেনকে এই আঞ্চলিক অর্থনৈতিক জোট থেকে বেরিয়ে আসবার জন্য 31 অক্টোবর পর্যন্ত সময় দেয়া হবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক লাইভের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ
আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
সবাইকে শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.